আপনারা আছেন SBS বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla।
নিউ সাউথ ওয়েলস সরকারের প্রেস কনফারেন্স সরাসরি বাংলায় অনুবাদ করছেন ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন। SBS বাংলার ফেসবুকে প্রতিদিন সকাল 11টায় এটি লাইভ বা সরাসরি সম্প্রচারিত হয়। অস্ট্রেলিয়ায় দোভাষী এবং অনুবাদক হিসেবে কাজের নানা দিক নিয়ে কথা বলছি ডক্টর আরেফিনের সঙ্গে। ডক্টর আরেফিন, SBS বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
নিউ সাউথ ওয়েলস সরকারের প্রতিদিনের প্রেস কনফারেন্স সরাসরি বাংলায় অনুবাদ করতে কেমন লাগছে?
নিউ সাউথ ওয়েলস সরকারের প্রতিদিনের প্রেস কনফারেন্স সরাসরি বাংলায় অনুবাদ করতে একটা দ্বিমুখী প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমার মধ্যে, কোয়াইট অ্যাম্বিভ্যালেন্ট অ্যাকচুয়ালি। একদিকে সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে বাংলা ভাষাভাষীর লোকদেরকে অবগত করতে পারছি আমরা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ বারবার যেখানে প্রিমিয়ার বলছেন যে সবাইকে টিকা নেওয়ার জন্য এবং সবাইকে পরীক্ষা করার জন্য সামনে এগিয়ে আসতে উনি অনুরোধ করছেন, এই বার্তাটা যখন বারবার বলছি তখন অবশ্যই আমার বাংলাদেশি কমিউনিটিকে যে সাহায্য করছি এই গর্বটা আমাদের কাজ করে। এবং এর পাশাপাশি যেটা আমাকে খারাপ লাগায় আর কি, সেটা হচ্ছে যে প্রতিদিন সংক্রমণের সংখ্যা সেই হিসাবগুলো বলতে কষ্ট বোধ করি, যারা আইসিইউতে ভর্তি আছেন তাদের কথা বলতে, ভেন্টিলেশনে যারা আছেন তাদের কথা বলতে, এবং অবশ্যই পাশাপাশি যারা যাদেরকে আমরা হারাচ্ছি এই তথ্যগুলো বলতে অবশ্যই খারাপ বোধ হয়। তবে এর পাশাপাশি সবচেয়ে বেশি ভালো লাগার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের যারা আছেন এখানে ইন জেনারেল তাদেরকে একটা আমি আমার নিজের দক্ষতা দিয়ে আমার নিজের কাজের অভিজ্ঞতার মাধ্যমে আমি তাদেরকে সাহায্য করতে পারছি, এটা আমার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় ভালো লাগা। এটা হচ্ছে আমার আবেগগত দিকের ভালো লাগা এবং খারাপ লাগা। আর এছাড়া যদি আপনি অন্য প্রসঙ্গে যদি বলতে চাই তাহলে ওই টেকনোলজিক্যাল সাইডে যেটা হচ্ছে যে অবশ্যই এখানে টেকনোলজি যেহেতু আমাদের কথা, তাদের নিজেদের একটা প্রযুক্তির নিজস্ব একটা মন মানসিকতা আছে বলে আমি বিশ্বাস করি, সেটা নিজের নিজের মতো করে চলে, অনেক সময় প্রযুক্তি হয়তো আমাদেরকে সাথ দেয় না, তখন কিছু ইস্যু তৈরি হয়, সেই সময় একটু স্ট্রাগল করি ইন্টারপ্রেটিং করতে, বাট এছাড়া ইটস অল গুড। আর এর পাশাপাশি যেটা হচ্ছে যেহেতু অনেকেই সেখানে বক্তব্য রাখেন এবং এটা যেহেতু রাজ্য পর্যায়ের একটি পরিবেশনা বা আসর, তো সেই ক্ষেত্রে এক একজন এক এক ভাবে কথা বলছেন, তার সাথে নিজেকে খাপ খাইয়ে দোভাষীর কাছে চালিয়ে যাওয়াটা মাঝে মাঝে দুরূহ হয়ে পড়ে। আপনারা যারা প্রতিদিন এই 11টার লাইভ আপডেটটা সরাসরি সঞ্চারটা ফলো করেন, তার অনেকে হয়তো খেয়াল করেছেন যে অনেকে হয়তো একটু দ্রুত কথা বলছেন, অনেকে ধীর লয়ে কথা বলছেন। তো অবশ্যই যখন লয়ের হেরফের হচ্ছে সেটা একটা দুরূহ ব্যাপার আমার জন্য অনেক সময় হয়ে দাঁড়ায়, এবং অনেক সময় অনেকের উচ্চারণ বা অ্যাকসেন্ট যেটাকে আমরা বলি আর কি, সেটাও দু এক সময় আমার ঝামেলায় ফেলেছে, অস্বীকার করবো না। তবে চেষ্টা করি যে মূল বার্তাটা যেন জনগণকে পৌঁছে দিতে পারি, সংখ্যা এবং শতাংশ এই বিষয়গুলো এবং কোন কোন এলাকা সমস্যার মধ্যে আছে সেই বিষয়গুলো বলতে চেষ্টা করি। তো সব মিলিয়ে ভালো মন্দ লাগা মিলিয়ে একটা অনুভূতি কাজ করে।
অনুবাদ এবং দোভাষী, ট্রান্সলেটিং এবং ইন্টারপ্রেটিং, এই দুটি কাজের মাঝে কিরকম মিল ও কিরকম অমিল রয়েছে একটু বুঝিয়ে বলবেন?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে, অনুবাদক এবং দোভাষী এই দুটো কাজের মধ্যে মিল। আমি মিলে কথাটা বলি, মিল বিষয়টা হচ্ছে ভাষাগত দিক থেকে, আমি যদি বাংলা ভাষায় ধরি আর কি, তাহলে আমরা একই শব্দ ব্যবহার করছি অবশ্যই দোভাষী যখন অনুবাদ করছি এবং যখন দোভাষী হিসেবে কাজ করছি তখন, দুটোর মধ্যে মিল হচ্ছে দুটো কাজ খুব চ্যালেঞ্জিং। মিল হচ্ছে আমরা একই শব্দ ব্যবহার করছি, তবে অমিল অনেক। অমিল বলতে প্রথমত হচ্ছে যেমন অনুবাদের ক্ষেত্রে আপনি সময় পাচ্ছেন, সাধারণত যে কোনো অনুবাদ যখন আমি করি কেউ আমাকে অনুবাদের কাজটা দিলে আমি হয়তো দু একদিন হোক দু এক সপ্তাহ হোক আমি সময় পাচ্ছি।
এটাকে লিখিত রূপ বলা যায় অনুবাদের কাজ?
জি জি, লিখিত রূপ। হ্যাঁ, অনুবাদের কাজটা লিখিত রূপ, অবশ্যই অনুবাদটা হচ্ছে লিখিত রূপ, আর হচ্ছে ইন্টারপ্রেটিংটা হচ্ছে দোভাষীটা হচ্ছে আপনি মুখে বলছেন। এবং ওই অমিলের ক্ষেত্রে আমি যেহেতু সময় পাচ্ছি অনুবাদের কাজে, কিন্তু দোভাষীর কাজে সে সময়টা আমি পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে দোভাষীর কাজের ক্ষেত্রে আপনার ভোকাবুলারি স্টক অফ ওয়ার্ডস মাস্ট বি ভেরি রিচ, মানে আপনার নিজের শব্দ ভাণ্ডার খুব সমৃদ্ধ হতে হবে, নাহলে তৎক্ষণাৎ মানে যথার্থ শব্দটা প্রয়োগ আপনি হয়তো করতে পারছেন না। এটা হচ্ছে অমিল দুটো কাজের মধ্যে। আরেকটা অমিল হচ্ছে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, সাধারণত আমরা যখন লিখছি আমরা কিন্তু একটু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, যেটা আমাদের প্রচলিত কথোপকথনে আমরা বলি সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি না যখন আমরা লিখি। তো অনুবাদ জিনিসটা খুব বেশি ফর্মাল আর কি, খুব বেশি আনুষ্ঠানিক একটা বিষয়। আর ইন্টারপ্রেটিং ভাষার ক্ষেত্রে যখন আমরা কথা বলছি আমরা কিন্তু সাধারণত চলিত ভাষাতেই কথা বলি এবং চলিত শব্দগুলোই ব্যবহার করি, সেটা আমরা কোনো প্রেস কনফারেন্স হোক বা সেটা আপনার নাটক হোক বা সেটা আপনার সাধারণ কথাবার্তাই হোক না কেন, আমরা চলিত শব্দগুলো ব্যবহার করি।
মানে বাক্য গঠনের বিষয়টা দেখা যায় যে অনুবাদ হয়তো পারে একটু জটিল বা যৌগিক বাক্য লম্বা লম্বা বাক্য হতে পারে, বাট দোভাষীর কাজের ক্ষেত্রে হয়তো সহজবোধ্য ভাবে সহজ করে বললেন।
জি, সহজ ভাবে বলা যায়, কিন্তু ওই যে আবার চ্যালেঞ্জিং এর বিষয়টা হচ্ছে দোভাষী হচ্ছে যে আপনার যদি হঠাৎ এমন একটা শব্দ কেউ বলে ফেললো যেটা আপনি হয়তো আপনি জানেন না বা আপনার কে সেই শব্দটা আপনার মগজের ভিতর থেকে কুড়িয়ে আনতে সময় লাগছে, ওই টাইমিংটা একটা ফ্যাক্টর যখন দোভাষী হিসেবে কাজ করছেন। আপনি একখান দিয়ে শুনছেন আবার আপনি সেটাকে প্রসেস করছেন মুখ দিয়ে বলছেন, ইটস কোয়াইট চ্যালেঞ্জিং ইন আদার ওয়ে। এবং এখানে যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন অনুবাদে কাজ করছেন আপনাকে কিন্তু কাউকে ফেস করতে হচ্ছে না, আবার আপনি যখন দোভাষী কাজ করছেন আপনাকে কিন্তু ফেস করতে হচ্ছে। তো অনেকে আবার পাবলিককে ফেস করতে চায় না বা অনেকে হয়তো একটু শাইনেসে ভুগে বা তাদের হয়তো সে ধরনের কনফিডেন্স নেই, তখন সেক্ষেত্রে তারা হয়তো খুব একটা কনফিডেন্সলি ইন্টারপ্রেটিং করতে পারছেন না।
অস্ট্রেলিয়ায় কি অনুবাদক ও দোভাষীদের চাহিদা রয়েছে আর মূলত কোন কোন ক্ষেত্রে তারা কাজ করেন?
অস্ট্রেলিয়াতে অনুবাদক এবং দোভাষীর চাহিদা রয়েছে এবং আমার ধারণা এটা আরো বৃদ্ধি পাবে, যেহেতু আমাদের প্রথমত হচ্ছে দুটো কারণে বৃদ্ধি পাবে। প্রথমত হচ্ছে যে আমাদের যে সমাজ বা গোষ্ঠী আছে বাংলাদেশি যারা আছে আমাদের সংখ্যা দিন দিন বাড়ছে, আমি এটাকে এটা কমার কোনো লক্ষণ দেখছি না বা কমার সুযোগ নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমাদের গোষ্ঠী বড় হচ্ছে সেজন্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট নেওয়া হচ্ছে যেন আমাদের সমাজকে তারা সেই বার্তাগুলো পৌঁছে দিতে পারেন, সেক্ষেত্রে কাজের সংখ্যাও বাড়ছে। অবশ্যই সেক্ষেত্রে ভালো দোভাষীর এবং ভালো অনুবাদকের চাহিদা আছে। ভালো বলতে এই কারণে বলছি, কারণ হচ্ছে যে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, আমি প্রায় অনেকদিন ধরে যেহেতু এখানে আছি 15 বছর ধরে কাজ করছি এই ফিল্ডে, 15 বছরের বেশি হবে, 2003 থেকে প্রায় 18 বছর, আমি যেটা দেখেছি যারা অনবরত চর্চা করছেন না তারা আসলে পিছিয়ে পড়ছেন। অনেকে মনে করছে যে অনুবাদ এটা কোনো বিষয় না বা ইন্টারপ্রেটিং এটা কোনো বিষয় না, এই যে কনসেপ্টটা যে এটা কোনো বিষয় না আসলে এটা ঠিক নয়, এটা আসলে খুব দুরূহ একটা কাজ, আপনি যখন করতে যাবেন তখন সেটা বুঝবেন। এর জন্যই ভালো অনুবাদের চাহিদা আছে, যারা প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করছেন, যারা প্রতিনিয়ত নিজের শব্দ ভাণ্ডাকে সমৃদ্ধ করছেন, যারা অনেক কাজ করে নিজের হাত পাকাচ্ছেন, তাদের চাহিদা আছে। দ্বিতীয় প্রসঙ্গে আসি আপনার প্রশ্নের, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কোন কোন ক্ষেত্রে আমাদের চাহিদা আছে। আমি মূলত ফেডারেল লেভেলের যে কোনো সব পর্যায়ে কাজ করেছি, সেটা যে কোনো ডিপার্টমেন্ট হোক, স্পেশালি ডিফারেন্ট জুরিসডিকশনস এবং আইনগত যে সমস্ত এভিনিউগুলো আছে, যেমন ধরেন আপনার ফেডারেল সার্কিট কোর্ট, ফেডারেল কোর্ট, হাই কোর্ট, ইভেন সুপ্রিম কোর্টে আমি কাজ করেছি, এখানকার লোকাল ডিস্ট্রিক্ট কোর্টে কাজ করেছি, ফ্যামিলি কোর্ট, দেন হচ্ছে আপনার সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সিগুলোর সাথে কাজ করেছি। মূলত ফেডারেল লেভেলের বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গভর্নমেন্ট, বিভিন্ন মন্ত্রণালয়, সেখানে অনেক কাজ আছে। এছাড়াও আরো বেশি আরেকটি প্ল্যাটফর্ম যেখানে কাজের সংখ্যা অনেক, সেটা হচ্ছে আপনার হাসপাতাল। হাসপাতাল সেটিং এ আপনি তখনই কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যখন আপনার মেডিকেল টার্মস গুলোর উপর আপনার বেশ ভালো আয়ত্ত থাকবে, যখন সেগুলো আপনার নখদপূর্ণ থাকবে। এছাড়াও আপনি বিভিন্ন আইনি সংস্থা আছে যারা আইনগত ভাবে সাহায্য করে, সেই সমস্ত এলাকাতেও আপনি ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে পারবেন। মোটামুটি এই হচ্ছে এই কাজের পরিব্যাপ্তি।
অনুবাদক ও দোভাষী হওয়ার জন্য কি করতে হয়, নাতি আসলে কি, এখানে কিভাবে আবেদন করতে হয়?
আমি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটা দিয়ে শুরু করবো আগে, তাহলে প্রথম অংশটা ধীরে ধীরে কভার হবে। নাতি সম্বন্ধে জানা উচিত, নাতিটা কি, নাতিটাকে যদি আপনি অ্যাবিভিয়েট করেন, এখানে 5টি অক্ষর আছে, NAATI, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন অথরিটি অফ ট্রান্সলেটার্স অ্যান্ড ইন্টারপ্রেটার্স। সোজা বাংলায় বললে যে লাইসেন্সটা নিয়ে আপনি কাজ করবেন, সে লাইসেন্স দেওয়ার মালিক হচ্ছে তারা। তারা অ্যাক্রিডিটেশন দেবে আপনাকে আপনার ট্রান্সলেটিং স্কিলের উপরে এবং আপনার ইন্টারপ্রেটিং স্কিলের উপরে। কিভাবে অর্জন করবেন, এখানে আপনার মোট 5টি ধাপ আছে। প্রথমত আপনাকে, আপনি ইন্টারপ্রেটিং হোক অথবা আপনার ট্রান্সলেটিং হোক, আপনাকে প্রথমত একটি গ্র্যাজুয়েট ডিপ্লোমা কমপ্লিট করতে, সরি, অ্যাডভান্স ডিপ্লোমা কমপ্লিট করতে হবে, অর্থাৎ অ্যাডভান্স ডিপ্লোমা অফ ট্রান্সলেটিং অথবা তার উপরে অর হায়ার, অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা অফ ইন্টারপ্রেটিং অর হায়ার। এই ডিপ্লোমা করার পরে তারপরে দ্বিতীয় স্টেজে আপনাকে বসতে হচ্ছে পরীক্ষাতে, সে পরীক্ষা বলতে হচ্ছে আপনার নাটকীয় পরীক্ষা নয়, আপনার এটা হচ্ছে IELTS হোক, TOEFL হোক, যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম বলে এগুলোকে বলা হয়, এগুলোকে এই ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামে আপনাকে বসতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এর পরে আপনাকে এথিক্যাল পার্ট বলে একটা বিষয় আছে, এথিক্যাল পার্ট আপনাকে পাস করতে হবে, কারণ প্রত্যেকটি পেশারই এথিক্স একটা বড় বিষয়। সেই এথিক্সটাকে আপনাকে পাস করতে হবে। তারপরে আপনাকে সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট, সেটাও আপনাকে পাস করতে হবে। এই চারটার ধাপ পার হবার পরে তারপরে আপনি নাকি আপনাকে অনুমোদন দেবে আপনি পরীক্ষা বসতে পারবেন কি পারবেন না, এবং তারপরে আপনাকে সে পরীক্ষা পাস করতে হবে। মোটামুটি এই পাঁচটি ধাপ পার হবার পরে দেন আপনি আপনার লাইসেন্স পাবেন, এবং এর পরেও আপনাকে সেই লাইসেন্সটা আপনাকে দেওয়া হবে 3 বছরের জন্য, এবং আপনি সেটা ইন্টারপ্রেটিং হোক বা ট্রান্সলেটিং হোক 3 বছর পরে আপনাকে সেটা রিনিউ করতে হবে। এবং সেই 3 বছর পরে আপনি যখন রিনিউ করতে যাচ্ছেন বা নবায়ন করতে যাচ্ছেন, তখন আপনাকে তাদের শর্ত সমূহ পূরণ করতে হবে। দেয়ার আর সাম রিকোয়ারমেন্টস, যে আপনি কি পরিমাণ কাজ করেছেন, কোন কোন ফিল্ডে কাজ করেছেন, সেই শর্ত সমূহ পূরণ করার পরেই আপনি আপনার লাইসেন্স থেকে আবার রিনিউ করতে পারবেন। আমি এটা বলেছি একটা সাধারণ লাইসেন্স পাওয়ার বিষয়। এখানে কয়েকটি লেভেল আছে, যেটা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন লেভেল, অর্থাৎ হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন হচ্ছে যে আপনি এই পরীক্ষাগুলো দিয়ে প্রফেশনাল সার্টিফিকেশন নেবেন। সেটা প্রফেশনাল, সেটা হচ্ছে যে আপনার একটা খণ্ডকালীন সময়ের জন্য আপনাকে সেটা দেওয়া হবে, এবং সেই খণ্ডকালীন সময় আপনাকে আরো কিছু শর্ত পূরণ করতে হবে, করার পরে দেন আপনি সার্টিফিকেশন লেভেল উন্নীত হবেন, এবং সেখানে আপনাকে আবারও পরীক্ষা দিতে হবে। তো এই যে ধাপগুলো এবং এই দুটো ধাপের পরে যেটা যে ধাপটা আছে সেটা হচ্ছে সাইমালটেনিয়াস ইন্টারপ্রেটিং, যেটা আমি করছি। সাইমালটেনিয়াস ইন্টারপ্রেটিংটা খুবই দুরূহ বিষয়। সেটা হচ্ছে যখন বক্তা বলে যাচ্ছে, আপনাকে বক্তার সাথে তাল মিলিয়ে অক্ষরে অক্ষরে সেই অনুবাদ দোষী কাজটা করে যাওয়া। সেটা হচ্ছে সর্বশেষ ধাপ। এর আগের ধাপটা হচ্ছে আপনার সার্টিফাইড ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটার, তার আগের ধাপ হচ্ছে যে প্রফেশনাল সার্টিফাইড ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটার। তো অবশ্যই প্রথম ধাপে আপনাকে ওই 5টি স্টেপ শেষ করার পরে আপনাকে সার্টিফিকেট অর্জন করতে হবে, করার পরে আপনাকে কিছু পরিমাণ কাজ দেখাতে হবে, কয়েক বছর আপনাকে কাজ করতে হবে, করে আপনার সার্টিফিকেশন লেভেলে আসবেন, দেন আপনার সাইমালটেনিয়াস ইন্টারপ্রেটিং লেভেলে আসবেন।
আপনি বলছিলেন 2003 সাল থেকে আপনি এই কাজের সঙ্গে জড়িত, প্রায় 18 বছর হলো। তা আপনি কবে অস্ট্রেলিয়ায় এলেন, এবং অনুবাদক ও দোভাষীর কাজ ছাড়াও অন্য কি কাজ করেন, মানে আপনার সম্পর্কে জানতে চাচ্ছি।
আমি এদেশে এসেছি 2000 সালে। 2000 সালে আসার পরে তারপরে আমি পড়াশোনা করেছি, পড়াশোনা করার পরে তারপরে আমি এই অনুবাদক হিসেবে প্রথমে লাইসেন্স নেই, তারপর থেকেই আমি পুরো 2003 থেকে 2011 অবধি আমি একবারে ফুল টাইম ইন্টারপ্রেটার হিসেবে কাজ করি। তার পাশাপাশি আমি ট্রান্সলেটার হিসেবে কাজ করেছি, মূলত আমি দোভাষী হিসেবে কাজ করেছি। এর মাঝে মাঝে আমি কিছু কিছু অনুবাদের কাজ হাতে নিয়েছি। এরপরে 2011 থেকে আমি অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের একটি সরকারি এজেন্সিতে আমি একজন কর্মকর্তা হিসেবে যোগ দিই, এবং এখন আমি সেখানেই তাদের সাথে যুক্ত আছি। এই দোভাষী আর অনুবাদক আর হচ্ছে আমার নিজের সরকারি কাজ। আর এর মাঝে বলে না ভালো, আমি লেখালেখির সাথে জড়িত। আমি প্রচুর কবিতা লিখি, প্রচুর ছোট গল্প লিখি, আমার নিজের লেখা নয়, অন্য একজন লেখিকার 2 বই আমি অনুবাদ করেছি কবিতার। সর্বমোট 60টি কবিতা আমি অনুবাদ করেছি,
মানে বাংলা থেকে ইংরেজিতে।
জি, বাংলা থেকে ইংরেজিতে। এবং সেই লেখিকারই আরেকটি গল্পের বই আমি অনুবাদ করেছি বাংলা থেকে ইংরেজিতে। এবং এই বই তিনটি আপনার 2019, 2020 এবং 2021 এই 3টি বই মেলায় প্রকাশ পায়, 21শে বই মেলায় বাংলাদেশে। এছাড়াও আমি আমার সম্পাদিত একটি কাব্যগ্রন্থ আছে, সেটা প্রকাশ পায় 2020 সালের ফেব্রুয়ারি মাসে 21শে বই মেলাতে।
ডক্টর মোহাম্মদ আরিফিন, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমাকে ইন্টারভিউ করার জন্য।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।